exclusively on FusionBD.com.
Guasha.
সবাইকে স্বাগত এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছি আমি আরজে শর্মিন। আর প্রথমে শুনবেন কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা, আর তারপর রয়েছে কুয়াশার আরেকটি গল্প। আজকে কুয়াশা এক্স ফাইলস এ আপনারা শুনবেন যে সত্য ঘটনাটি, তার নাম হচ্ছে সাফিয়া ফ্যামিলি মার্ডার্স। আসুন তাহলে শুরু করি কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা, সাফিয়া ফ্যামিলি মার্ডার্স। এক্স ফাইলস শেষ হওয়ার পর আবারও ফিরছি। কুয়াশা
এক্স ফাইলস।
এখনো মনে হলে আত্মা কেঁপে ওঠে যে ওদের মধ্যে দিয়ে আসলে কি যাচ্ছিল। 2009 সাল, জুন মাসের শেষ দিন। এত লং ডে আর লং ড্রাইভও যেন শেষ হয়ে আসছিল। গাড়িতে যখন প্রায় পানির কাছাকাছি, ওনাকে কল্পনাতেও ধারণ করতে পেরেছিল যে ওদের সাথে কি হতে যাচ্ছে। ওনাকে চিৎকার করেছিল, বাঁচার জন্য যুদ্ধ করেছিল। তারও আগে প্রশ্ন, তারা কি আদৌ জীবিত ছিল? রাতের অন্ধকার শেষে দিনের আলো দেখার পর্যন্ত সাফিয়া পরিবারের মেয়েদের লাশ পাওয়া যায়নি। 3 বোন আর 1 স্ত্রী, এরা প্রত্যেকেই তাদের নিজেদের ফ্রিডমের জন্য মাসের পর মাস স্ট্রাগল করে যাচ্ছিল। তবে প্রায় 2.5 বছর পর খুনিরা প্রমাণসহ ধরা পড়ে। একজন বাবা, একজন মা আর একজন ভাই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়ে জেলে যায়। কিন্তু পেছনে অনেকগুলো প্রশ্ন ফেলে যায়। কানাডার মতো জায়গায় মেয়েদের অবাধ চলাফেরা, জীবনযাপন নিয়ে তো সমস্যা হওয়ার কথা না, তাহলে সেইখানে 4টা মেয়ে কিভাবে টার্গেট করলো তারা? মেয়েগুলো সাহায্যের ডাক শুনেও কি কেউ সাড়া দেয়নি? চলুন তাহলে এখন জেনে নেই সাফিয়া ফ্যামিলির মেয়ে জাইনাব, সাহার, গীতি আর রোনা সম্পর্কে। প্রতিবেশী এবং বোনদের প্রেমিকদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে আসে। এটা 2008 সালের কথা। মনশিয়ালের একটা হাই স্কুলের লকারে একটা লুকোচুরি প্রেমের গল্প শুরু হয়। কলেজে আমারের কাছ থেকে জাইনাবকে প্রথম দেখাতে ভালো লেগে যায়। সে এমনটাও বলে, আমি মনে করি জাইনাবের মতো বিশেষ কিছু ছিল, ওর মতো আমি কাউকে কখনো দেখিনি। আমি বারবার তার প্রতি আকৃষ্ট হতাম। জাইনাব সাফিয়া 18 বছরের যুবতী ছিল, কেবলই দুবাই থেকে কানাডা আসছিল, আর আমার এসেছিল পাকিস্তান থেকে। দুজনের মধ্যে একটা স্পার্ক কাজ করছিল। যখন ভ্যালেন্টাইন্স ডে সামনে ঘনিয়ে আসছিল, ঠিক 13 ফেব্রুয়ারি, আমার অনেক সাহস করে জাইনাবের লকারের পাশে একটা ছোট্ট কার্ড রেখে যায়। আর কার্ডে লেখা ছিল, আমি তোমার বন্ধু হতে চাই, তোমাকে আরো জানতে চাই। যদি তোমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য হয় আর তুমি আমার বন্ধু হওয়ার প্রস্তাবে রাজি হও, তাহলে কালকে সাদা জামা পরে কলেজে আসবে। যেমন চাওয়া তেমন পাওয়া। আমার দেখে জাইনাব ঠিক ঠিকই ভ্যালেন্টাইন্স ডেতে সাদা জামা পরে এসেছে। তবে এখানে আমার আর কিছু জিনিস বোঝার ছিল, তাই 2 দিন পর একটা ইমেইলে জাইনাব বন্ধুত্বের একটা কিছু রুলস মেনশন করে, যেখানে নাম্বার 1 রুলই ছিল, আমার ভাই থেকে সাবধানে থেকো। আমার সারপ্রাইজড বা শকড হয়নি, ভেবেছে হয়তো ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডেড, তাই জাইনাব এভাবে বলেছে। কিন্তু তারপরে সে ভেবে নিয়েছে যে এক্সট্রা কেয়ারফুল থাকবে, কেননা জাইনাবের ভাই জানতে পারলে মেয়েটা সিরিয়াস লেভেলের একটা ঝামেলা পড়তে পারে। নর্দেশ পঞ্চালি ওদের বাসা ছিল। আসলে মোহাম্মদ সাফিয়া, ওনার স্ত্রী টুবা আর 7 ছেলে মেয়ে 1 বছর আগেই আফগানিস্তান থেকে কানাডা ইমিগ্রেশন নিয়ে আসে। তারা 11 বছর দুবাইতে কাটায়। সেখানে মোহাম্মদ সাফিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ির খুব ভালো ব্যবসা দাঁড় করেন। তিনি কোয়াবেকের ইমিগ্রেন্ট ইনভেস্টর প্রোগ্রামে কোয়ালিফাইড হওয়ার জন্য যথেষ্ট ধনী ছিলেন, তাই তিনি লাভালে একটা মলের জন্য $2 মিলিয়ন আর $200,000 ইনভেস্ট করেন একটা জমি কেনার জন্য। সেখানে তিনি তার ফ্যামিলিকে নিয়ে ওঠেন। তবে মোহাম্মদ সাফিয়া অনেক সিক্রেটিভ স্বভাবের ছিলেন। পরিবারকে নিয়ে সেটেল হওয়ার 5 মাস পর তিনি আরেকজন ইমিগ্রেন্টকে আফগানিস্তান থেকে কানাডা শিফট হতে স্পন্সর করেন। ভদ্রমহিলার নাম ছিল রোনা আমের। মোহাম্মদ সাফিয়া অথরিটিকে বলেছিলেন রোনা ওনার সম্পর্কে কাজিন হয়, যাকে ন্যানি প্লাস হাউসকিপার হিসেবে কাজ করার জন্য কানাডা আনা হচ্ছে। দেখি উকিল সাবিনা ভেঞ্চুরেলি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে সাফিয়া ফ্যামিলিকে যখন হেল্প করেছিল তখন দলিলে দেওয়া ইনফরমেশন দেখে অনেক কিছুতে খটকা লাগছিল তার। কি নিয়ে সন্দেহ হচ্ছিল জিজ্ঞেস করার পর তিনি এমনও বলেন, আমি যখন রোনাকে তার ম্যারেজ নিয়ে প্রশ্ন করলাম তখন সে নিজের নামের সাথে মোহাম্মদ শাফিয়ার নাম যুক্ত করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিস্টার শাফিয়া তাকে থামিয়ে দেয় আর বলে এসব নিয়ে কথা বলার কোন প্রয়োজন নেই এখানে। রোনা অ্যাপারেন্টলি মিস্টার শাফিয়ার কাজিন না, তার প্রথম ওয়াইফ, আর খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা কানাডায় জানাজানি হলে নতুন কানাডাবাসী হিসেবে অনেক বড় রকমের একটা ঝামেলায় পড়তে পারে। যাই হোক, এবার আসি রোনার কষ্টের গল্পে। ভদ্রমহিলা খুব মিজারেবল অ্যান্ড আনহ্যাপি একটা লাইফ লিড করছিলেন, যে লাইফ নিয়ে তিনি একটা জার্নালও লিখেছেন। বিয়ের পরপরে রোনা জানতে পারেন তিনি কখনো মা হতে পারবেন না। এর মধ্যে রোনার হাজবেন্ড মিস্টার শাফিয়া রোনাকে হ্যারাস করার এক্সকিউজ খুঁজত, যেমন রান্না খারাপ হচ্ছে সহ টুকটাক অনেক কিছু। সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে রোনা তার হাজবেন্ড মিস্টার শাফিয়াকে বলতে বাধ্য হয়েছিলেন যে যাও আরেকটা বিয়ে করো, যেমন কথা তেমন কাজ। 1999 সালে আফগানিস্তানে পলিগামি ম্যারেজ পারমিটেড ছিল। যথাযথই মিস্টার শাফিয়া টুবাকে বিয়ে করে নিয়ে আসে, রোনা তার দায়িত্ব পালন করে যায়। সেকেন্ড ওয়াইফের ঘরে একের পর এক সন্তান আসতে থাকল আর রোনার প্রতি অত্যাচার বাড়তে লাগলো। প্রতিনিয়ত রোনার গায়ে হাত তোলা দেখে বাচ্চারা এসে বলতো, বাবা ওনাকে মারা বন্ধ করো, কিন্তু কে শোনে কার কথা। রোনার লাইফটাই একটা টর্চারে পরিণত হয়েছিল। রোনা ভেবেছিল 20 বছর পর মনশেলে শিফট হওয়ার বিষয়টা হয়তো তার জীবনে ভালো কোনো পরিবর্তন আনবে। কেননা যখন শাফিয়া ফ্যামিলি বিশ্বের ওয়ান অব দ্য মোস্ট লিবারাল সিটি ক্যানাডাতে শিফট করেছিল, কিন্তু অ্যাপার্টমেন্টের ভেতর করা আফগানি রুলস অ্যান্ড ট্র্যাডিশন ছিল। লাতিফ হায়দারি টুবার আঙ্কেল ছিল সম্পর্কে, উনি এমনও বলেছেন যে বাসের ভেতরে শাফিয়া ফ্যামিলি জেলের আসামির মতো থাকত। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমার মেয়ের বিয়েতে আমি শাফিয়া পরিবারকে দাওয়াত দিয়েছিলাম, বাচ্চারা বিয়েতে পড়ার জন্য কাপড় বানিয়েছিল, কিন্তু যখন তাদের বাবা কাপড়গুলো দেখে তখন সাথে সাথে সেগুলোকে টুকরো টুকরো তো করেই, তাদের বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দেয়নি। এবার ফেরত যায় জাইনাব আর আমারের গল্পে। তাদের জন্য প্রেম করাটা ছিল বেড়াল আর ইঁদুর খেলার মতো। কলেজের লাইব্রেরিতে ছোট ভাই হামিদের চোখ থেকে লুকিয়ে প্রেম করত তারা, কেননা এইটা প্রায় জাইনাব আমারকে বলতো যে হামিদ ওদেরকে একসাথে দেখলে বাসায় গিয়ে বলে দিলে জাইনাবকে ওর বাবা অনেক পারবে, এমনকি ওর বাবা এমন ধরনের যে বেশি রাগ হলে ওকে মেরেও ফেলতে পারে, এমনটাই বলে জাইনাব। আমার ওকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে যে এতটা খারাপ ভেব না, তোমার বাবা তোমাকে কখনো মারবেন না, কিন্তু জাইনাব রিপিট করতে থাকে, তুমি আমার বাবাকে চেনো না। শুধু জাইনাবই না, 16 বছর বয়সের ছোট বোন স্যার তার মার হিজাব পরে বের হওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারছিল না। এক পর্যায়ে স্যার স্কুল মিস দেওয়া শুরু করে, অনেকদিন কোনো কারণ ছাড়া অ্যাবসেন্ট দেখে টিচাররাও চিন্তিত হয়ে পড়ে। পরে একদিন যখন স্যার স্কার্ফ পরে আসে, ওই দিন স্কুলের ভাইস প্রিন্সিপাল ন্যাথালে ল্যারাম বুঝতে পারে যেটা সাহারের সমস্যার কেবলই সূচনা। উঠতি বয়সের মেয়ে সাহার ওয়েস্টার্ন লাইফস্টাইলই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত, তাই হিজাব পরে পর্দা করে বিষয়টা মেনে নিতেই পারেনি ও। তাই বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্যার স্কার্ফ খুলে মেকআপ দিয়ে স্কুলে যেত। তবে এইভাবে বেশিদিন চলতে পারেনি সাহার, একদিন ধরা পড়ে গেলে তারপর থেকে মা টুবা তাদের স্কুলে নিয়ে বসে থেকে আবার তাদের নিয়ে আসতেন। এর মধ্যে কারোর সাথে দেখা করা কথা বলা কোনো কিছু অ্যালাউ ছিল না। তবে এর মধ্যে স্প্রিং 2008 এ তাদের বাবা মা একটা বিজনেস ট্রিপে দুবাই যায়। তাদের ছোট ভাই হামিদকে বাসায় ইনচার্জে রেখে যায়। যখন জাইনাব তার বয়ফ্রেন্ড আমারকে বাসায় নিয়ে আসার ভুল সিদ্ধান্ত নেয়, তখন হামিদ অস্থির হয়ে যায়, বাবা মাকে বলে দেওয়ার হুমকি দেয়, আবার নিজেও অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। আর এই ঘটনার পর একটা লম্বা সময়, প্রায় এক বছরের জন্য তাদের যোগাযোগ দেখা সাক্ষাৎ বন্ধ থাকে। জাইনাব আবার পুনরায় কলেজে যেতে পারেনি, তবে সাহার তখনও স্কুল যাচ্ছিল আর টিচারদের সাথে যোগাযোগ রেখেছিল। এদিকে জাইনাবের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েই যাচ্ছিল। তার মধ্যে কলেজে গেলে ওকে নিয়ে ওখানকার অন্যান্য স্টুডেন্টদের প্যারেন্টসের ট্যান্ট্রামস, সাইড টক নিয়ে অনেক ইনসাল্টেড ফিল করত জাইনাব। যতই স্যার টিচারদের জাইনাবের কথা বলত, ততই তারা চিন্তা করতে থাকত মেয়েটা আবার সুইসাইডাল না হয়ে যায়। তাদের এই ধারণা সত্যি হয়, রুনার মতে জাইনাব না, সাহার সুইসাইডাল অ্যাটেম্প নেয়। একদিন পানি জাতীয় কোনো কিছুর সাথে বিষ মিশিয়ে খেয়ে ফেলে, তারপর সামহাও বেঁচে যায়। তবে এতে রোনা খুব আপসেট হয়ে যায়। কিন্তু একই জিনিস যখন সাহারের মা টুবা জানতে পারে, তখন তার রিয়াকশন সবাইকে অবাক করে দেয়। সে বলে ও নরকে যা, ওকে নিজেকে মেরে ফেলতে দাও। তবে তার মা চিন্তিত না হলেও সাহারের স্কুল ওকে নিয়ে কনসার্ন ছিল। তার তৎক্ষণাৎ কিউবের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসে কল দেয়, একজন সমাজকর্মীকে সাহারের সাথে কথা বলতে পাঠানো হয়। কিন্তু কোনো লাভ হয় না এতে, কারণ সাহারের বাবা মিস্টার শাফিয়া কোনো কিছু গ্রাহ্য তো করেই না, বরং সাহারের প্রতি রাগ তার আরো অনেক গুণ বেড়ে যায়। তার ফলে সাহারও চেপে যায় আর মুখ বন্ধ রাখে, এরপর ফাইলও বন্ধ হয়ে যায়। কিন্তু এর মধ্যে ঠিকই জাইনাব আর আমারের মধ্যে পুনরায় যোগাযোগ হয়। তবে মিস্টার শাফিয়ার মাথায় খুব ভয়ঙ্কর একটা প্ল্যানিং চলছিল। শাফিয়া পরিবারের গল্প আসলে মেয়েদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আর বাবার সবাইকে আয়ত্ত রাখতে চাওয়ার চাহিদা নিয়ে। তবে এর মধ্যে একটা জিনিস মিস্টার শাফিয়া কোনোভাবেই নিজের আয়ত্তে আনতে পারেনি, সেটা হচ্ছে টেকনোলজি। তা এক বছর ইন্টারভেলের পর বাসায় বসে জাইনাব তার বয়ফ্রেন্ড আমার ওয়াহিদের সাথে লুকিয়ে লুকিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে কন্ট্যাক্ট রাখা শুরু করে, আর একদিন সুযোগ বুঝে দেখাও করে। প্রায় 4-5 ঘন্টার মতো ওরা একসাথে কাটায়। জাইনাব তখন আমারকে জানায় যে মিস্টার শাফিয়ার অনুপস্থিতিতে আমাকে বাসায় নিয়ে যাওয়ার কারণে বাবা ফেরত এসে জাইনাবকে বাসায় বন্দী করে রাখে, তার কলেজও বন্ধ করে দেয়। কিন্তু এখন সে এসব থেকে বের হতে চায়। জাইনাব আমাকে আরো বলে, আমি তোমাকে বিয়ে করতে চাইলেও আমাদের বাসা থেকে মানবে না, আমার বাসায় আমার কোন রকম ফ্রিডম নেই, তাই আমি পালাতে চাই এখান থেকে। আমার বুঝতে পারছিল না কি করবে, তার নিজের চাকরি অ্যাপার্টমেন্ট কিছুই ছিল না। তারপরও সে জাইনাবকে অন্তত কিছুদিন, কয়েক সপ্তাহ অপেক্ষা করতে বলে। জাইনাব বলে সে বাসা থেকে পালিয়ে যাবে, সেটা আমাদের সাথে, না হলে আমাকে ছাড়াই। সে আমাকে বলে, তুমি আমার সাথে বের হবে, না হলে আমি নিজে একাই চলে যাব। তখন আমার বলে, ঠিক আছে, আমি তোমাকে নিতে আসব। এরই মধ্যে ছোট ভাই হামিদ 911 পুলিশকে ফোন দিয়ে বোন জাইনাবের মিসিং কমপ্লেন করে। পুলিশ বয়স জানতে চাইলে হামিদ বলে জাইনাবের 19 বছর বয়স ছিল। এদিকে আবার মিস্টার শাফিয়ার অজান্তে তার সন্তানদের মধ্যে আরেকজন তাদের বাবার কাছ থেকে ছাড়া আর অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করে। পরিণতিতে দ্বিতীয়বারের মতো অথরিটি শাফিয়া ফ্যামিলির সাথে ডিল করছিল। যখন বাসায় পুলিশ যায়, তখন তারা তাদের উপর হওয়া অত্যাচার, অবিচার, নিপীড়ন সবকিছুর গল্প খুলে বলছিল। এরই মধ্যে তাদের বাবা বাসায় চলে আসলো, আর মুহূর্তের মধ্যেই সব গল্প চেঞ্জ হয়ে গেল। সোশ্যাল ওয়ার্কার রিপোর্টে লিখলেন যে বাচ্চারা সবাই অনেক ভীত আর শঙ্কিত ছিল, কিন্তু প্রমাণস্বরূপ কোনো কিছু লিখতে পারে নাই, কারণ স্টেটমেন্টটাই কনফিউজিং ছিল। বাসার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক সব জানত, দেখত, বুঝত, কিন্তু তিনি এতটাই নিরীহ আর ক্ষমতাহীন যে কোন রকম সাহায্য তিনি করতে পারছিল না। রোনা ডায়েরিতে ক্লিয়ারলি লেখা ছিল যে টুবা কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছিল। টুবা মিস্টার শাফিয়ার প্রেফারড ওয়াইফ ছিল, তাই এটা অ্যাডভান্টেজ নিত। টুবার কাছে রোনার পাসপোর্টও ছিল, তবে বলতো এমন ভাবে যে তোমার জান আমার হাতে। তখন রোনা যদি বলতো তুমি আমাকে বের করতে পারবে না, তুমি ওনার ওয়াইফ হলে আমিও তোমার আরেকটা ওয়াইফ, প্রত্যুত্তরে টুবা বলতো তুমি ওনার স্ত্রী না, তুমি আমার দাসী। কথাটা শুধু মুখেই বলতো না, মিনও করত। বাসার ফোনটা পর্যন্ত ব্যবহার করার অনুমতি ছিল না রোনার। মাসিক বেতন হিসেবে $50 পেত আর ওইটা দিয়ে ফোন কার্ড কিনে দূরের রিলেটিভসদের সাথে কথা বলে মনটা হালকা করত। বাসায় তার উপর হওয়া মেন্টাল, ফিজিক্যাল আর ভার্বাল অ্যাবিউজের কথা বলত। ফাইমা নামে তার এক ভাতিজি ছিল যে ইউনাইটেড স্টেটস থাকত। সে রোনাকে চলে যেতে বললে রোনা বলে ও চলে যেতে চাইলে মিস্টার শাফিয়াকে মেরে ফেলতে পারে। শাফিয়া তাকে থ্রেটও দিয়েছিল যে এমন কিছু করলে তাকে তারা ক্যানাডা থেকে বের করে দেবে। উকিল সাবিনে ভেঞ্চুরেলির কাছে শাফিয়ার এক রিলেটিভ ফোন দিয়ে শাফিয়ার বাসায় হাওয়ার সমস্যা নিয়ে অনেক কিছু বলেছিল। উকিল শাফিয়াকে জানালে সে ওনাকে $10,000 দিয়ে ওনার মুখ বন্ধ করতে চায় আর রোনাকে ক্যানাডা থেকে বের করতে উকিলের হেল্প চায়। উকিল সাবিনে মানা করে দেয়। এর মধ্যে জাইনাব একটা নারীদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল মিস্টার শাফিয়ার কাছ থেকে লুকিয়ে থাকার জন্য। এদিকে জায়দাবকে বাসায় না পেয়ে তার বাবা মা পুলিশকে আমারের ফোন নাম্বার দিয়ে বলে তাদের মেয়েকে আমার কিডন্যাপ করেছে। পুলিশের ফোন আসতে জায়নাব বলে যে তার নিজের ইচ্ছা এসেছে আর আমাদের সাথে থাকতে চায় জায়নাব, তার বাবা মার সাথে না। পুলিশ তখন জায়নাবের বাবা মাকে বলে যে 19 বছর বয়সের নাগরিক হিসেবে তার নিজের লাইফে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অধিকার তার আছে। সুতরাং এরপর মিস্টার শাফিয়া যদি তার মেয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন কিংবা কোন রকমের ডিস্টারবেন্স আনার চেষ্টা করে আর জায়নাবের কাছ থেকে পুলিশ কোনো কমপ্লেন পায়, তাহলে এরপর তার বাবা মার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হবে। তাই কোনো উপায় না দেখে মিস্টার শাফিয়া নতুন আরেক পরিকল্পনা করে। টুবাকে যখন জায়নাব স্পষ্ট করে বলে সে আমারকেই বিয়ে করবে, তখন টুবা কান্নায় ভেঙে পড়ে আর বলে বাসায় ফিরে আসলে ওদের বিয়ে দিয়ে দেবে। জায়নাব যেতে চায় না, কিন্তু আমার মোটামুটি ইনসিস্ট করে বলে জায়নাবের বাসায় ফিরে যাওয়া উচিত। টুবা যে কথাটা আমারকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল সেটা হচ্ছে আলাদা বাসা নিয়ে থাকার কথা। জায়নাবের মা বলেছিল তোমরা যদি তোমাদের বাবা মিস্টার শাফিয়াকে ভয় পেয়ে থাকো তাহলে দরকার পড়লে আমি ওনাকে ছেড়ে দিয়ে তোমাদের নিয়ে ভাড়া বাসায় উঠব, তাও জায়নাবকে পাশে ফিরিয়ে নিয়ে এসো। মিস্টার শাফিয়া যখন আবার দুবাই যায় জায়নাব তখন বাসায় ফিরে আসে। 2 সপ্তাহ পর বাসা ডেকোরেট করা হয়, আমার আর জায়নাবের বিয়ে হয়। আমার জানায় সেইটাই যেন তার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল। সে তার ফ্যামিলি নিয়ে আসে রিসেপশন প্রোগ্রামের জন্য, যেখানে এসে তারা খালি সিট থেকে বুঝে নেয় যে শাফিয়া ফ্যামিলি তাদের অনার নিয়ে কতটা অবসেসড। প্রোগ্রাম চলাকালীন 10-15 মিনিটের জন্য জাইনাবকে হামিদ ডেকে নিয়ে যায়। ভাই বোনের মধ্যে কি কথা হয় কেউ জানে না, কিন্তু কথা বলে আসার পর যা হয় তাতে আমারের পুরো দুনিয়াটাই পাল্টে যায়। জাইনাব আমারকে বলে আমি পারবো না, আর জাস্ট 24 আওয়ার্স এর মধ্যে বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আমার বুঝতে পারে যে জায়নাবকে বাসায় নেওয়ার জন্যই এসব প্ল্যান করা হয়েছিল। তো যাই হোক, 2009 সালে এইসবের মধ্যে একদিন রোনা শুনতে পায় মিস্টার শাফিয়া দুবাই যাবে আর ওখান থেকে এসে জায়নাবকে মেরে ফেলবে। রোনা অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে সাহারও সম্পর্কে জড়ায়। ল্যাটিন বয়ফ্রেন্ড রিকার্ডোর সাথে সাহার একদিন ধরা পড়ে যায়। সাহারের উপর যে ঝড় যায় তার এক পর্যায়ে সে অসুস্থ হয়ে স্কুলে একদিন ফেইন্ট হয়ে যায়। একেবারে ছোট বোন গীতিও অনেকটা রেবিলিয়াস হয়ে গিয়েছিল এমন একটা এনভায়রনমেন্টে থেকে। স্কুল থেকে আবার ফোন আসতে থাকে কিন্তু কোনো লাভ হয় না, কেউ রেসপন্স করে না। কিন্তু 2009 জুনে শাফিয়া ক্যানাডায় ফিরে আসে দুবাই থেকে আর জায়নাবকে বলে যা হয়েছে সবকিছুর জন্য সে তাকে মাফ করে দিয়েছে আর ফ্যামিলির সবাইকে নিয়ে সে ট্রিপে ঘুরতে যেতে চায়। জায়নাব খুশিতে আত্মহারা হয়ে আমারকে সব জানায়। মিস্টার শাফিয়ার এই ব্যবহারে আমাদের আজব লাগলেও জায়নাব কিছুতে বুঝতে পারেনি যে কি হতে যাচ্ছিল। সবাই নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। প্যাকিং শেষ করে সবাই একসাথে রওনা দেয়। তারা বোনেরা একসাথে অনেক ছবি তোলে, অনেক মজা করে। তাদের কাছে দিনটা কোনোভাবে ঈদের চেয়ে কম আনন্দের ছিল না। সারাদিন ঘুরে বেরিয়ে গভীর রাতে গাড়ি নিয়ে যাওয়া হয় কিংস্টনের লেকের কাছে। সেখানে বিশাল এক তালাবে 4 মহিলাকে মেরে ফেলে দেয়া হয়। পরের দিন সকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জানিয়ে হামিদ পুলিশের কাছে রিপোর্ট লেখায়। পুলিশ গাড়ির মধ্যে থেকে কিছু রেকর্ডিং পায় মিস্টার শাফিয়া আর টুবার কনভারসেশনে, যেখানে শাফিয়া নিজের মুখে বলে ওদেরকে না খুন করে আর কোনো উপায় নেই। কেননা কোনো কিছু অনার থেকে তার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল না। যদিও টুবা পুলিশকে বলেছিল তার মেয়েরা গাড়ির চাবি নিয়ে গিয়েছিল আর অন্য কেউ ইনভলভ ছিল না, কিন্তু প্রমাণ এক এক করে সব কিংসটন পুলিশের হাতে চলে আসছিল। এক পর্যায়ে July 23, 2009 মিস্টার শাফিয়া টুবা আর হামিদকে অনার কিলিং সেক্টরে 4টা খুন করার জন্য ফার্স্ট ডিগ্রি মার্ডার হিসেবে অ্যারেস্ট করা হয়। ওই সময়টা এই কেসটা শুধু কানাডা শহরের মিডিয়াতে সবার মুখে মুখে ছিল না, আরো কয়েকটা দেশে বাবা মার নিজ সন্তানকে এইভাবে মেরে ফেলার ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এর শাফিয়া ফ্যামিলি মার্ডার্স এর সত্য ঘটনা। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার, কিন্তু কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার আগে জানিয়ে দিচ্ছি কুয়াশায় চলছে স্ক্রিপ্ট এবং গল্প পাঠাবার প্রতিযোগিতা। আমরা ইতিমধ্যে একটা গল্প প্রচারিত করে ফেলেছি, আরেকটি গল্প প্রচারের পথে, অর্থাৎ একজন বিজয়ী হয়েছে আরেকজনও বিজয়ী হয়েছে, কিন্তু তার নাম আমরা এখন ঘোষণা করব না। যখন আমরা গল্পটি প্রচার করবো তার আগে আমরা নাম জানিয়ে দেব। এবং আপনারা আরো যারা লিখতে চান গল্প কিংবা স্ক্রিপ্ট তারা লিখে পাঠাতে পারেন kuasha89.2@gmail.com। আমি আগের ঠিকানাটা জানাচ্ছি, পরে নিয়মগুলো বলে দিচ্ছি। লিখে ফেলুন ঝটপট করে ইমেল অ্যাড্রেসটি kuasha89.2@gmail.com। যারা স্ক্রিপ্ট পাঠাবেন তাদেরকে ডেফিনেটলি 7,500 থেকে 8,000 ওয়ার্ডস এর মধ্যে স্ক্রিপ্ট লিখতে হবে, আর গল্প বড় লিখতে হবে। যদি গল্প আকারে পাঠান তাহলে আমরা আমাদের মতো করে স্ক্রিপ্ট তৈরি করে ফেলবো। আর আপনি যদি নিজে স্ক্রিপ্ট পাঠাতে পারেন তাহলে আপনার পুরস্কার ডাবল হবে কিনা বলতে পারছি না, আপনাকে ডেফিনেটলি আমরা কুয়াশার রেগুলার স্ক্রিপ্ট রাইটারদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবো। কুয়াশার তরফ থেকে পুরস্কার তো রয়েছে, এবং আরেকটা সম্ভাবনা আছে, আপনি যদি অভিনয় করতে পারেন তাহলে কুয়াশার যে কোনো পর্বে আপনাকে অভিনয় করবার জন্য ডাকা হবে। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কুয়াশার দ্বিতীয় গল্পে। আজকে দ্বিতীয় গল্পটি আপনাদের জন্য লিখেছেন জাসিয়া বিনতে শামীম। আসুন তাহলে শুরু করি, প্রথমে শুনবো গল্পের প্রথম পর্ব। আর জি শামীম আছে আপনার সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। রাত অনেক রহস্যময়। এই রাতের অন্ধকারে কখন কি হয় তা কেউ জানে না, কেউ বুঝতেও পারে না আমাদের চারপাশে কারা ঘুরে বেড়ায়। তাদের খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না তাদের অস্তিত্ব, তবুও তারা আছে, আমাদের সাথেই আছে, আমাদের পাশেই আছে। মাঝে মাঝে এরা আমাদের সামনে আসে, আমাদের রূপ ধারণ করে, আমাদের বেশে। এমনি এমনি না, এরা আসে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এদের স্বস্তি নেই। কেন বা কি সেই উদ্দেশ্য তা কেউ জানে না, জানতে পারেও না। আর যখনই সেটা কেউ জানতে যায় তখনই রাতের এই অন্ধকার তাদের গ্রাস করে, টেনে নেয় নিজের ভেতর। সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। কোথা থেকে জানো একটা ট্রেন আসছে, শুনতে পাচ্ছেন?
এই যে কেউ আসছেন এখানে, কেউ আসছেন ভেতরে?
আমারে খুঁজতেছেন?
হ্যাঁ, আপনাকেই তো ডাকছি। এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি তিনটা কফি দিয়ে যান এদিকে। এক ঘন্টা আগে বলেছি, কোনো খবর নাই, পুরো ট্রেনে আর কেউ নাই। আর এই একজন তো সারাদিন ক্যান্টিনে ঢুকে দরজা লাগিয়ে বসে থাকে রক্তচাপ।
এই তো বন্ধু ফিরে এসেছে, তুই গেলি কখন এখান থেকে?
আমি তো খেয়ালই করিনি।
আরে ধুর বেটা, 3 কাপ কফি আনতে রাত পার করে দিচ্ছে, ইচ্ছে করছিল ধরে একটা দেই।
থাম বন্ধু, এত রাগ করতে নেই, ইজি ইজি।
আপনাদের না নিষেধ করছি, গাড়িতে বৈশা এসব দানা পানি খাইতে
না। তোর কি রে, তোর বাবার টাকা?
অন্য যাত্রীকে সমস্যা হইতাছে।
হ্যাঁ, এইখানে তো আমরা ছাড়া কেউই নাই, স্বপ্ন দেখোস তুই?
এই শালা বেশি কথা বলে, ওই দিক থেকে আয়। কত টাকা বসিস লাগবে তোর বল? চলে গেল কেন, কানে কম শোনে নাকি?
আবার দেখ, তুই আবার কোথায় যাচ্ছিস?
একটু চেপেছে, বাথরুমটা যেন কোন দিকে, থাক খুঁজে বের করে নিচ্ছি। এ লেগেছে লেগেছে লেগেছে।
কিসের শব্দ এখানে? এ কি, তুমি কি খাচ্ছ এটা? এটা তো মনে হচ্ছে একটা মানুষের লাশ।
চিনতে পারছিস না, তোদের সাথে বৈশা ছিল।
কাছে আসবি না, কাছে আসবি না আমার। না
এই সেমিস্টার ব্রেকে কোথাও যাওয়াই লাগবে, ক্লাস আর এক্সামের প্যারা নিতে পারছি না।
চল আজকের পরীক্ষাটা শেষ করে বনানি যাই।
দেখ, তুই শুধু বনানি বনানি কইস কেন? বনানিতে কি আছে?
ওমা, এত সুন্দর একটা জায়গা, কত রেস্টুরেন্ট আছে, কত মজার মজার খাবার, আমার তো এখনই খোদা পেয়েছে।
তুই খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না তাই না?
ফুড ইজ লাইফ।
নিজের সাইজ দেখেছিস? দুদিন পর XXL আর তোর গায়ে লাগবে না, খেতে খেতেই মরে যাবি তুই।
না খেয়ে মরে যাচ্ছে, প্যাথেটিক আর কিছু হতে পারে না। খেলামও না, মরে গেলাম, এর থেকে খেয়ে মরাটা বেটার না? তোর মতো এইসব ডায়েটিং ফাইটিং আমাকে দিয়ে হবে না।
চুপ কর তো, খালি আজেবাজে কথা, আই এম সিরিয়াস।
কোথায় যাবি?
দেখি বাকিরা আসুক, নীরকে ফোন দে তো একটা, 1 ঘন্টা আগে বললো 5 মিনিট লাগবে। এ তুই গাধার মতো আসছিস কেন?
নিলয় বললো 5 মিনিট আর তুই বিশ্বাস করলি, আর আমাকে বলিস গাধা।
হ্যালো নিলয়, কই তুই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়।
কি বলে?
গেটের সামনে।
তার মানে ওর বাসা গেটের সামনে?
ওই যে ওরা, এই তোর 5 মিনিট।
আমার তো 5 মিনিটও লাগতো না। এই যে ম্যাডাম, 1 ঘন্টা আমাকে ওনার বাসার নিচে দাঁড় করিয়ে রেখে উনি মেকআপ করেছেন।
এই একদম মিথ্যা কথা বলবে না তো, আমি আজকে 10 মিনিটে রেডি হয়েছি।
সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে।
থামবি তোরা, সারাটা খুন ঝগড়া ঝগড়া, কোনো টপিকও লাগে না তোদের। কই ভাবলাম একটা ইম্পর্টেন্ট কথা বলবো।
বল।
ঘুরতে যাব।
ক্লাস করবি না আজকে? আমারও না ক্লাস করতে ইচ্ছা করছে না। আজ অবশ্য একটা কুইজ আছে, সেটা ব্যাপার না, কোথায় যাবি বল? তোর এই শাশিটা না নেয়া যায় না।
আজকে যাব না, এই সেমিস্টার শেষ হলে ঢাকার বাইরে কোথাও।
কক্সবাজারে চল।
এক কক্সবাজারে আর কত যাবা বলো তো? তুমি কি কক্সবাজার ছাড়া আর কিছু চেনই না?
আমার সমুদ্র অনেক ভালো লাগে।
আজকে তোমাকে আমাদের ক্লাসের ওই সমুদ্র নামের ছেলেটার পাশে বসাবো, যত ইচ্ছে সমুদ্র দেখো।
দৌড়ো আবার
সীতাকুণ্ড চল।
আমি পাহাড়ে উঠতে পারবো না, আমার ভয় লাগে।
তোর না যাওয়াই ভালো, পাহাড় তোকে দেখে ভয় পাবে রে।
2-3 দিন অনেক পুরনো একটা রাজবাড়ির মতো জায়গায় থেকে আসলে কেমন হয়?
পুরনো বাড়ি, এটা অনেক নোংরা হয়।
ঢং।
এই তুমি কি বললা?
কই কিছু না তো।
এখন ক্লাসে চল, ক্লাস শেষে কথা হবে, ছাতা ক্যান্টিনে চলে আসিস।
তোরা আসলে ক্লাস করবি?
আমার পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে না।
তোরা ক্লাসে যা, বাই।
জীবনের সবচেয়ে বাজে পরীক্ষাটা দিলাম আজ।
সব পরীক্ষাই তোর জীবনের সবচেয়ে বাজে পরীক্ষা, এ আর নতুন কি?
কোথায় যাবি ঠিক করেছিস? হাতে সময় খুব বেশি নেই, জায়গা ঠিক করে বুকিং দিতে হবে, আর অনেক ব্যাপার স্যাপার আছে।
পুরনো রাজবাড়ি কনফার্ম?
হ্যাঁ, একটু ভিন্ন কিছু হলো।
বিউটি বোর্ডিং এ চল না, ওখানে অনেক মজা মজার খাবার পাওয়া যায়। শেষবার কবে গিয়েছি মনে নেই, কিন্তু ওখানে গেলে আমার আবার খাওয়া হবে আর তোদের পুরনো বাড়িও দেখা হবে।
তামিম, তুই এখন থেকে চুপ থাকবি, তোর আর কোনো অ্যাডভাইস আমরা নিচ্ছি না। আমরা ট্যুর প্ল্যান করে তোকে জানাবো আর তুই চুপচাপ আমাদের সাথে যাবি।
আচ্ছা,
কক্সবাজার গেলে কি হয়?
উফ, আবার
আমি কিন্তু বাসে করে কোথাও যেতে পারবো না, আমার বাসে উঠলে মাথা ঘোরায়।
তোমার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসি, কি বলো?
ঘোড়ার গাড়িতে করে এত দূর কিভাবে যাবে?
উফ, তোমার যাওয়াই দরকার নাই, পাশে বসে থাকো।
আচ্ছা ঠিক আছে, আমরা বাসে যাব না, আমরা ট্রেনে যাব। টেকনাফে একটা বিশাল রাজবাড়ি আছে শুনেছিলাম, সেটা ব্যাপারে খোঁজ নিতে হবে।
আমি এসব খোঁজ টোজ নিতে পারবো না ভাই, তোকে বলেছে কে? মাহি, তুই সেটা আমার উপর ছেড়ে দে, আমি সব দেখছি।
এই তো আমাদের ট্যুর প্ল্যানার নিলয় থাকতে আর কি লাগে।
এই আমাদের মুভির টাইম হয়ে গেছে, যাবা না?
ও হ্যাঁ তো।
আচ্ছা তোরা যা তাহলে, বাকি কথা ফোনে হবে।
সেমিস্টার ফাইনাল শেষে রিফ্রেশমেন্ট তো সবারই দরকার। এই বদ্ধ ঢাকায় থাকতে থাকতে যেন সবারই দম বন্ধ হয়ে আসে, আর সেই কথা চিন্তা করেই মাহি, তামিম, নিলয় আর সেজুতি ওরা চার বন্ধু মিলে ঘুরতে যাবে ঢাকার বাইরে। জায়গা মোটামুটি ঠিক হয়ে গেছে, সাধারণত কেউ ঢাকার বাইরে ঘুরতে গেলে রাজবাড়িতে যায় না, কিন্তু ওদের প্ল্যান ওরা একটা রাজবাড়িতেই যাবে। অনেক আগের ইতিহাস, রাজা রানীদের ঐতিহ্য, তাদের জীবনযাত্রার ঢং, এ সবকিছুই ওদের বিমোহিত করে। ওদের ইচ্ছে মতো সবই হবে, যদি ওরা সেখানে যেতে পারে তবে।
হ্যালো নিলয়, কোথায় তুই?
এই তো মাত্র পরীক্ষা শেষ করে বেরোলাম, তোরা কোথায়?
কই আর, ক্যান্টিনে, তাড়াতাড়ি আয়।
আচ্ছা থাক তোরা, আমি আসছি, সেজুতিকে নিয়ে আসি।
ও তোর আগেই চলে এসেছে।
ও আমাকে রেখে গেল কেন?
উফ, আয় তো।
আমাদের ট্যুরে সবকিছু ঠিকঠাক?
হুম,
তবে কি আমরা আসলে কক্সবাজার যাচ্ছি না?
হ্যাঁ।
এই তুই ছাগলের মতো হাসছিস কেন?
ছাগল বিশেষজ্ঞ, ছাগল কি হে করে হাসে?
না, ছাগল তোর মতো করে হাসে।
এই যে আসছে আরেকজন।
তুমি আমাকে রেখে চলে আসলে কেন?
ও মা, আমার পরীক্ষা শেষ হয়েছে সে 12টায়, আমি কি 1 ঘন্টা তোমার জন্য দাঁড়িয়ে থাকবো নাকি?
তোমার জন্য আমি ঘন্টার পর ঘন্টা বাসার নিচে দাঁড়িয়ে থাকি না, যখন তুমি মেকআপ দাও।
এই খবরদার, খোঁটা দিবে না কিন্তু।
আমি?
হইছে হইছে, বাকি ঝগড়া বাসায় গিয়ে করিস। নিলয়, আমাদের কি কি ফিক্স হলো বলতো?
আগামী পরশু কমলাপুর থেকে রাত 11টায় ট্রেন, ট্রেনে করে সোজা চট্টগ্রাম, তারপর সেখান থেকে বাসে টেকনাফ, আর ওখানে সব ঠিক করা আছে, হাফ অ্যাডভান্স পেমেন্টও করে রেখেছি।
এত রাতের ট্রেন কেন?
আরে রাতের ট্রেনেই তো মজা,
আমার রাতের ঘুমটাই মাটি।
দূরে যাচ্ছিস, ঘুম কিসের?
হ্যাঁ সেটাই তো, সারা রাত জম্পেশ আড্ডা আর গান হবে।
হ্যালো, হ্যাঁ নিলয় বল।
তামিমের কথা শুনেছিস?
কোথায়, কই না তো।
আমাদের মেসেঞ্জার গ্রুপে কি লিখে পাঠিয়েছে দেখ।
দাঁড়া এক মিনিট হোল্ড কর। সরি, আমি কাল যেতে পারবো না, আমার নানার অবস্থা খুব খারাপ, এই মাত্র আইসিইউতে পাঠালো।
দেখেছিস এসবের কোনো মানে হয়?
আচ্ছা শান্ত হ না, ও নানা অসুস্থ, এখানে তো আর কিছু করার নেই। ওর সাথে কথা বলেছিস?
না।
আচ্ছা তুই ফোনটা রাখ, আমি ওর সাথে কথা বলে দেখি। কি হলো কিছুই তো বুঝতে পারছি না।
বল,
তোর নানার অবস্থা এখন কেমন?
বেশি ভালো না, আর একটু খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে দেয়া লাগতে পারে। আই এম সো সরি রে, তোদের প্ল্যানটা নষ্ট করে দিলাম।
আরে ধুর, কি যে বলিস না, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমরা আবার পরে যাব।
না না, আমার জন্য তোরা তোদের প্ল্যান ক্যান্সেল করবে কেন?
প্ল্যান একসাথে করেছি, একসাথেই যাব, তোকে নিয়ে যাব, তুই তোর নানার খেয়াল রাখ, বাই। হ্যাঁ নিলয়।
বল।
ও নানা খুব অসুস্থ।
তা তো শুনলামই, আমাদের টিকেটের কোনো রিফান্ড নেই।
সেটা কোনো সমস্যা না, ওর নানা সুস্থ হলে তখন আমরা যাবো না, আপাতত বাদ দে।
ঠিক আছে।
হ্যালো, তামিম বল।
আরে তুই ঘুমাচ্ছিস কেন? এই সময় কেউ ঘুমায়?
আরে রাতে ভালো ঘুম হয়নি, শুয়ে শুয়ে মুভি দেখছিলাম, হঠাৎ চোখটা লেগে এলো। তোর কি অবস্থা? তোর নানা কেমন আছে বল।
সেটা বলার জন্যই তোকে ফোন দিলাম। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হ। নানা সকাল থেকে পুরোপুরি সুস্থ, আমার সাথে কথা হয়েছে, বাবা নিজে আমাকে পারমিশন দিয়েছে তোদের সাথে যাওয়ার জন্য।
মানে কি সত্যি? কেন, এখন তো 8:30 বাজে, ট্রেন ধরতে পারবো?
আরে সেটা একটা ব্যবস্থা হবে, তুই রেডি হতো তাড়াতাড়ি, তারপর ডিরেক্ট কমলাপুর চলে আয়।
আচ্ছা আচ্ছা, নীলয় ফোন দিচ্ছে, দাঁড়া ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ নীলয় বল।
উইয়ার ব্যাক অন।
হ্যাঁ সেটাই তো শুনলাম, তামিম ফোন করলো মাত্র।
তাহলে দেরি করছিস কেন, তাড়াতাড়ি রেডি হ, চলে আয়।
কিন্তু নীলয় শোন, যদি আমরা গিয়ে ট্রেন না ধরতে পারি?
তাহলে লেট নাইট ট্রেনে যাব।
যদি সেটাও না পাই?
ধুর, তোর সব নেগেটিভ চিন্তা ভাবনা, আয় তো আগে, ওইটা পরে দেখা যাবে, কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে।
আচ্ছা। এত তাড়াতাড়ি রেডি হওয়া যায় নাকি? ঠিক মতো আয়নাও দেখতে পারলাম না।
এত সাজো কেন তুমি? তোমাকে এইভাবে মানে একদম না সাজলেও তো সুন্দর লাগে, বরং সাজার পর ভূতের মতো দেখায়।
আচ্ছা তামিম এখন আসছে না কেন?
ওকে আসলে আসবে নাকি? এটা আমাদের সাথে প্র্যাঙ্ক করলো।
প্র্যাঙ্ক? এরকম প্র্যাঙ্ক করলে তো ওকে ভর্তা বানিয়ে দিব।
ওর ফোনেও তো কল ঢুকছে না, এদিকে ট্রেন ছেড়ে দিচ্ছে।
আফা আপনারা উঠবেন না, ট্রেন সাইড়া দিবে, এরপরে কিন্তু আর কোনো ট্রেন নাই।
আমাদের যে এখনো একজন বাকি,
তাহলে আর কি করুন, থাকেন বৈশা।
এই তামিমটাকে যে আমি কি করব?
আমাদের আর যাওয়া হলো না, কত হোপ ছিল পরীক্ষা শেষে একটু চিল করব, হোপ না একটা পুরনো বাড়ির মতো বোরিং জায়গা।
কে বলেছে আমাদের যাওয়া হবে না?
এই যে আসছে এতক্ষণে।
কি রে হুট করে কি হয়েছে একটু বলবি?
আরে আর বলিস না, নানা ভাইয়ের অবস্থা হুট করে এত খারাপ হয়ে গেল, এর মধ্যে ট্যুরের কথা কি আর কারো মাথায় থাকে? আজকে দুপুরে নানা ভাই একটু বেটার ফিল করা শুরু করে, তারপর বিকেলে মা আমাকে ডেকে নিয়ে বলল ব্যাগ প্যাক করতে। আমি তখন ঘুমে ভাবলাম স্বপ্ন টপ্ন দেখছি কিনা, আমার ধাক্কা ধাক্কিতে ঘুম ভাঙলো, তারপরে তোদেরকে ফোন দিলাম।
যাক বাঁচা গেল,
কিন্তু আমরা এখন যাব কিভাবে? তুই আসার আগেই তো লাস্ট ট্রেন ছেড়ে দিয়েছে, বাস টার্মিনালে গেলে মনে হয় এখন একটা সুযোগ আছে।
আমি বাসে যাব না।
নীলয় তুই একটু খোঁজ নিবি আর কোনো ট্রেন আছে কিনা, বা ওইদিকে অন্য কোনো ট্রেন পাস করবে কিনা।
দেখছি কি করা যায়।
কাউকে তো দেখছি না এখানে, বাজে মাত্র 11:30, আর এখনই সব জনমানব শূন্য, কি একটা ঝামেলায় পড়লাম। আরে ওই তো ওইখানে একজনকে দেখতে পাচ্ছি মনে হয়।
এই যে, এই যে শুনতে পাচ্ছেন, এই যে ভাই আপনাকে ডাকছিলাম।
যে কি কইবেন কোন?
বলছিলাম যে আজকে রাতে কি এই দিক দিয়ে কোন ট্রেন টেকনাফের দিকে যাবে?
ট্রেন সব চইলা গেছে, আর কোন ট্রেন নাই।
ও আচ্ছা,
তো একটা ট্রেন যাইব, একটু দেরি হইব আর কি, অপেক্ষা করেন।
জি ধন্যবাদ। আচ্ছা ভালো সিট পাওয়া যাবে, মানে কেবিন?
আপনারা কয়জন?
4 জন আমরা। আচ্ছা ওই ট্রেনে ডিনার করা যাবে তো, তাই না?
ডিনার সব হইব, আফজান, আপনার বন্ধুগুলোকে গিয়ে দাঁড়ান, এই জায়গাটা ভালো না, খারাপ বাতাস আছে।
কি বললেন? আরে আপনি কোথায় যাচ্ছেন? আজব লোক। জায়গা
কোন খোঁজ পেলি?
হ্যাঁ, কোন ট্রেন নেই, হেঁটে যেতে হবে আমাদের। এই মনে কর যে রেল লাইন দিয়ে হাঁটা ধরলে 5 দিনের মাথায় পৌঁছে যাব, কিন্তু কোনো ব্রেক নেওয়া যাবে না আর কি।
কি পাগল নাকি? আমি হেঁটে যেতে পারবো না ভাই, আমি বরং বাসে গেলাম, তোরা হেঁটে যা।
তামিম তুইও নীলের মজা নিচ্ছার, তুই কান্নাকাটি করে ভাষায় দিচ্ছিস।
একটা ট্রেন আছে ওইদিকে যাবে, কিন্তু একটু দেরি হবে বললো।
আর কত দেরি, উফ, আমি এদিকে গিয়ে বসলাম একটু।
অনেক ক্ষুধা পেয়েছে রে, ওইদিকের ওই দোকানটা থেকে কিছু খাই চল, আর ট্রেনে খাওয়ার জন্য তো কিছু কিনতে হবে।
তোর জন্য আজকে দেরি হয়েছে, তুই খাওয়ার নামও নিবি না।
না চল, কিছু খেয়ে নেওয়া দরকার।
মামা, চাটা দুধ চা দিও তো।
আমি চা খাবো না, কিভাবে না কিভাবে বানায়, ঠিক মতো গ্লাসও ধোয় না ওরা।
কি খাবে তুই?
মামা, ঠান্ডা একটা কোক দিও তো।
ফ্রিজ নাই, ঠান্ডাও নাই, কোক হইব না।
আরে চাটাই খা না রে মা।
না, একটা চিপস দিও তো তাইলে।
মামা, আমাকে দুটা কেক আর দুটো বিস্কুট দাও। আচ্ছা না থাক, বিস্কুটের ডিব্বাটাই দাও।
পকেটে ভরবি নাকি?
আমার সাথে এমন করবি না, একটু তো খাই।
আপনাকে কি কেউ নিতে আইব
না তো?
তাইলে এত রাতে আপনারা এখানে কি করেন?
আমরা ওয়েট করছি, আমাদের ট্রেন আসবে।
সব ট্রেন তো গেছে গা, একটু আগে যেটা ছাড়লো সেইটা না লাস্ট ট্রেন আসিল?
না মামা, আরো একটা আসবে, আপনি চিন্তা করেন না।
চিন্তা করি না, তবে মনে করেন একটু আছে আর কি। আপনারা তো মামারা জানেন না, জোয়ান মানুষ।
কিসের কথা বলছেন?
এখানে রাইতের বেলা একটা ট্রেন আসে, নিষিদ্ধ ট্রেন। ওইটা যখন আহে তখন কেউ ওইদিকে যায় না, গেলে কেউ আর ফিরে আহে না।
নিষিদ্ধ ট্রেন?
হ, অধরা এক্সপ্রেস, মাঝ রাইতে আসে ওইটা, কেউ থায় না ভিতরে, পুরো ট্রেন জুড়িয়া শুধুই একজন, আর কেউ নাই, প্রত্যেক রাইতে আয়, আইসা যা চিনিয়া জায়গা, যারই তার কাছে পায় তারই নিয়ে যায়। এই যাত্রী কই যায়, কি হয়, কেউ কিছু জানে না, জানবার চায়ও না। অধর এক্সপ্রেস লইয়া কেউ ঘাটাঘাটি করে না, তাই কেউ একবার ওই ট্রেনে উঠলে আর ফেরত আহে না। এইলন সালন, আমার আবার এই সবই ওই মনে করেন যে শোনা কথা, নিজে নিজে কখনো দেখি নাই, একবার দেখছিলাম আগুনের ফুলকি, পুরা ট্রেনে আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে, আর ট্রেন ছুটতাছে, আর খালি ডাক দেয়, ভয়ঙ্কর সেই ডাক, রাইতের এই ডাক ভালা না, এইটা থেকে সাবধানে থাকুন লাগে। আমি আমার জীবনে এই ট্রেন দেখলাম না, শুনছি সবার নাহি দেখার ভাগ্য হয় না, সবাইরে দেখা দেয় না, শুধু সে যারে চায় তারই দেখা দেয়। নামটা মনে রাখেন, অধরা এক্সপ্রেস, ভুলেও এই ট্রেনে উঠেন না যদি বাচ্চা থাকতে চান আর কি।
দোস্ত, এসব কি কথা শুনতেছি, চল আমরা বাসে যাই।
আরে ধুর গাধা, উনি তো আমাদের একটা গল্প বলল, এখন এই গল্পটা সত্যি না মিথ্যা সেটা তো আমরা কেউ জানি না, ইনফ্যাক্ট উনি নিজেও জানে না, বলল না উনি নিজেও এগুলো সব আরেকজনের কাছ থেকে শুনেছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না তো,
বাচ্চাদের মতো করিস না তামিম, কিছুই হবে না।
আমার মনে হয় উনি নেশা টেশা করে এইসব বলছে, নাহলে জীবনে শুনেছিস আগুন লাগা ট্রেন কখনো চলে? নিজের মিথ্যে সব গল্প বানিয়ে বানিয়ে বলে দিল আর কি।
আচ্ছা বুঝিস, কিন্তু আমি কিছু জানি না।
তোকে কিছু জানতে হবে না, তুই খা, পেট ভরে খা, তোর কিচ্ছু হবে না।
আমার খুব ঘুম পাচ্ছে, আমি বরং একটু ঘুমাই গিয়ে।
না, কোথাও যাবি না, আচ্ছা, একটা শহরের রেল স্টেশনে তুই মানুষের ঘুমানোর জায়গা কোথায় দেখছিস বলতো?
দেখি, কিন্তু ওনারা তো আমি আস্তে করে বললে উঠবে না, বড় কাউকে বলা লাগবে। আমাদের টিমের মধ্যে সবচেয়ে বয়স্ক কে? তামিম, তুই যা।
আমাকে বুড়া বললি কেন? আর তুই এখন রাস্তায় মানুষদের সাথে ঘুমাবি? মাথা ঠিক আছে?
তোর মাথার চুল পেকে গেছে, তাই তোকে বুড়া বললাম।
জি না, এটাকে কালার বলে। আমরা হাঁটতে থাকি রেললাইনের দিকে, পরে এই ট্রেনও মিস হবে।
কিছু লাগবে আপনাদের?
ও ভাই, আপনি একটু আগে কথা হয়েছে আপনার সাথে আমার, জানতে চাচ্ছিলাম ট্রেন আসতে আর কি রকম সময় লাগতে পারে বলেন তো।
এই তো সুইলাইসে রেডি হ।
জোশ, তাড়াতাড়ি চল তোরা।
কয় কেবিন লইবেন?
একটাতেই হয়ে যাবে আমাদের।
আচ্ছা, জানালা খুইলেন না, রাইতে জোর ডাকাতের উৎপাত বেশি।
আচ্ছা,
এই আমার একটু ছবি তুলে দাও না, ট্রেনটা কি সুন্দর।
এই যে শুরু হয়ে গেছে, এখন থেকে পুরাটা ট্রিপ খালি ছবি আর ছবি।
আচ্ছা, আমরা এই ট্রেনে আর কোনো যাত্রী দেখলাম না যে।
আরে, এত রাতে কি আর ট্রেন বড় যাত্রী থাকবে নাকি? আর আমরা তো কেবিনে, ওইদিকে নর্মাল সিটগুলোতে হয়তো বাকি যাত্রীরা আছে।
এই লোকটা এরকম অদ্ভুত ভাবে কথা বলে কেন?
তুই ডিটেকটিভ হয়ে গেলি নাকি?
আরে না, এমনি মনে হলো। নিলয়, আমার এই ব্যাগটা একটু উপরে উঠে দে না।
দে। ফাইনালি আমাদের সবার একসাথে যাওয়া হচ্ছে।
আপনারা কেউ কেবিন থেকে বাইর হইয়া দরজার কাছে যাইয়েন না, যে কোনো সময় পইরা যাইতে পারেন। আর একটা কথা, আপনাদের সাথে কি কোনো নেশা পানি আছে?
কেন নেশা পানি থাকবে? কেন?
ট্রেনে পুলিশ চেক হয়, এই জন্য আপনাকে আগে থেকে সাবধান কইরা যাইতেছি।
ও আচ্ছা, না কোনো সমস্যা নেই, আমাদের সাথে এরকম কিছু নাই।
আচ্ছা,
লোকটা খুব অদ্ভুত, কথা বলার সময় চোখের পাতা ফেলে না, খেয়াল করেছিস?
আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম। মাহি, তুই এসব চিন্তা বাদ দে, আয় আমরা উনো খেলি।
হ্যাঁ হ্যাঁ, উনো খেলবো।
এখনো তো অনেক মজা বাকি, তোর আরো বন্ধু বান্ধবী আইছে, দেখবি না?
কে কে?
সুকুর, দেখ তোর বন্ধুরা কি করছি, কি সুন্দর ঘাস ছাড়া মাথাটা জুলতাছে, দেখ দেখ তোর দিকে তাকায় আছে, মনে হয় কিছু বলতে চায়।
আপনি কেন আমাদের সাথে এমন করছেন? কি করেছি আমরা?
মানা করছিলাম, একবার মানা করছিলাম গাড়িতে নেশা করবি না, কিন্তু তোরা আমার কথা শুনস নাই।
আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি,
আমার সব ধ্বংস করে দিছিস তোরা, আমার এই অধরা আগের অধরা নাই, এই তোর মতো মাতাল কিছু আমার সব ধ্বংস করে দিছিস, অনেক অনেক দিনের গুনা, অনেক দিন কিছু খাই না, পাইছি তো করে আজ আমার মন অনেক ভালা।
কুয়াশা কুয়াশা
একটা ট্রেন নিয়ে আজকের গল্প।
ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ চমৎকার এক অদ্ভুতরে ট্রেন নিয়ে আজকের কাহিনী শুনছি আমরা। প্রথম পার্ট শেষ হয়ে গেছে, একজন যাত্রীর সঙ্গে একজন অশরীর কনভার্সেশন শুনছিলাম আমরা, যেখানে শেষ হয়েছে। এর পরেই শুনে যাচ্ছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে দেখি কি আছে, আমি কিচ্ছু বলবো না, সঙ্গেই থাকবে, ফিরে আসছি দ্বিতীয় পর্ব শেষ করে। অধর এক্সপ্রেস আর এর চালক শামসু, সবকিছু ভালোই চলছিল, বেশিরভাগ সময় রাতেই চলত ট্রেনটি। কিন্তু একদিন রাতে ট্রেনে একদল বন্ধু বান্ধব উঠল, অনেক মজা মাস্তি আর হই হুল্লোড় করছিল তারা। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রাত একটু গভীর হতেই যখন আশেপাশে সবাই ঘুমিয়ে যায়, তখন সেই দলটা তাসের, জুয়া আর মদের আসর খুলে বসে। কিছুক্ষণ পর তারা শুধু জুয়ার মদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বের করে অন্যান্য নেশা জাতীয় দ্রব্য, রীতিমতো ট্রেনের ভেতর পার্টি দিয়ে বসে। আশেপাশের দু একজন যাত্রী এসব করতে মানা করলেও তারা তাদের কথা কোনো কানই দেয় না। এভাবে চলতে চলতে একসময় সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। হঠাৎ একটা জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে যায় ট্রেনের সিটে, সবাই তখন ঘুমিয়ে, আর সেই দলটা তখন নেশায় বুঁদ, আশেপাশের কিছুই তাদের খেয়াল নেই। আর এইদিকে সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। অধরা এক্সপ্রেস খুব বেশি বড় না, তাই পুরো ট্রেনে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শামসু তার এক অ্যাসিস্ট্যান্টের কাছে দায়িত্ব দিয়ে নিজে একটু বিশ্রাম নিচ্ছিল, আর সেই সময় ঘটে এই ঘটনা। সবকিছু বুঝে ওঠার আগে অনেক দেরি হয়ে গিয়েছিল, তার আগে পুরো ট্রেনে আগুন দাউ দাউ করে জ্বলছে। বাইরের মানুষ দেখছে একটা আগুনের ফুলকি রেল লাইন দিয়ে ছুটে যাচ্ছে, যাত্রী যারা সাহস করছে তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যাচ্ছে, আর কেউ কেউ সেই সুযোগটাও পায়নি। শেষ রক্ষা হয়নি চালক শামসুরও। অধরা এক্সপ্রেস পুড়ে ছাই হয়ে যায় সে রাতেই।
আমার ক্ষুধা পেয়েছে, চিপসের ব্যাগটা দে তো।
ওটা তো সেজুতির কাছে।
শিট, আমি তো এটা টং এ রেখে চলে এসেছি, তুমি একটু মনে করায় দেবা না?
আমি কি জানি তুমি এত গাধা?
তুমি গাধা।
আমি ক্ষুধায় মারা যাচ্ছি আর ওরা ঝগড়া করে। ভাই, তোরা বাইরে যা। তোর দুই মিনিট পর পর এত কিসের ক্ষুধা?
আচ্ছা, ট্রেনে খাবার ব্যবস্থা আছে না?
উনি তো বলেছিল আছে।
আচ্ছা, আমি ওনাকে গিয়ে বলে আসছি।
তুই থাক, আমি গিয়ে দেখছি। এই যে ভাই আছেন।
জি, বলেন।
খাওয়ার ব্যবস্থা কি আছে এখানে?
হালকা খাবার নাকি রাতের খাবার?
রাতের খাবারটাই খেয়ে নি। কি হবে?
গরু, মুরগি, ভাত আর শাক।
পোলাও বা বিরিয়ানি হবে না?
যে না।
আচ্ছা, তাহলে ভাত আর মুরগি দেন।
কয়জন?
চারজনের জন্য দেন, বেশি দেরি হবে
না। আপনি যান, আমি নিয়ে আইতেছি।
আচ্ছা, ট্রেনে বাকি লোকজন কোথায়? কাউকে তো দেখছি না।
অন্য বগিতে ঘুমাইতেছে সব, শান্তির ঘুম।
ও আচ্ছা আচ্ছা, আপনি একটু তাড়াতাড়ি দিয়েন। হ্যাঁ, ভাত আর মুরগি দিতে বলেছি।
ভাত?
হ্যাঁ ভাত, পান্তা ভাত সব খাবা।
পান্তা ভাত মানে?
শুধু মুরগি আর কিছু ছিল না? গরু আছে বলল, খাবার দিয়ে গেলে গরুও দিতে বলিস। আচ্ছা,
দরজা খুলে
এক্সট্রা একটা গরু দিয়ে যাবেন প্লিজ।
আচ্ছা,
খাবার চলে এসেছে, কথা বন্ধ, অনলি ইটিং।
পেটুক একটা।
আবার কি হলো?
মুরগিটা মনে হচ্ছে কাঁচা, ঠিক মতো সেদ্ধ হয়নি।
ওহ, চোখ বন্ধ করে খাও তো।
না রে, আসলেই আমারও তাই মনে হচ্ছে। ও মা, এটা তো একেবারেই কাঁচা, হাড্ডি দিয়ে রক্ত বেরোচ্ছে।
ইউ, আমি এটা খাবো না বাবা, ডিসগাস্টিং।
এই যে গরু।
ভাইয়া, মুরগিটা ঠিক মতো রান্না হয়নি, আপনি এগুলো নিয়ে যান, সবগুলো গরু মাংস দিয়ে যান না হয়। একটু দাঁড়ান তামিম, গরু মাংসটা ঠিক আছে?
একদম পারফেক্ট।
আচ্ছা, দরজাটা খোলা রাখেন।
আচ্ছা,
আমি টেকনাফ যখন যাচ্ছি তখন সেখান থেকে ফেরার সময় সেন্ট মার্টিন ঘুরে আসলে কেমন হয়?
তুমি না 4 মাস আগেই সেন্ট মার্টিন গেলা?
তো কি হয়েছে, আবার যাব?
The sea never gets old. You will never get bored.
আইডিয়াটা খারাপ না কিন্তু, দুদিন সেখানেও থেকে আসলাম।
জোস,
থ্যাংক ইউ।
তোর আইডিয়া না এই গরুর মাংসটা? জোস,
আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি।
হারায় যাস না আবার।
উফ, হারাবো কেন?
আচ্ছা যা।
ট্রেনটা এত পরিষ্কার, অদ্ভুত তো। কে ওখানে?
কিষান।
না মানে কিছু না।
রাতের বেলা বাইরে হেন না, জায়গাটা ভালো না।
জি, ঠিক আছে। ইউ, কি দেখলাম এটা আমি?
কি হয়েছে?
ও, আয়নায় নিজের চেহারা দেখেছো?
নিলয়, সবসময় ফাজলামো ভালো লাগে না কিন্তু।
ভেরি সিরিয়াস, কি দেখেছো?
ওই লোকটা।
কোন লোকটা?
আমাদের খাবার দিয়ে গেল যে।
হুম, কি করেছে, কিছু বলেছে তোকে?
না, আমি হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম ওই লোকটা বসে বসে আমরা যে মুরগির মাংসগুলো ফেরত পাঠালাম সেগুলো খাচ্ছে, মুখে রক্ত লেগে কি বাজে অবস্থা, আমার বমি আসছে।
কে?
হ্যাঁ,
পাগল নাকি লোকটা?
আরে, ওদের সব খেয়ে অভ্যাস আছে, হয়তো ভেবেছে এতগুলো খাবার নষ্ট হবে, গরিব মানুষ তো তাই নিজেই খেয়ে ফেলেছে।
তাই বলে রক্ত সহ খাবে?
লোকটা একটু অদ্ভুত।
মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, এভাবে আর থাকতে পারছি না।
তোর বন্ধুরের শেষবারের মতো এইখানে, এই যে এইখানে তোর বন্ধুর মাথা জুড়তেছে, এই শরীরের বাকি অংশ কি করছি জানো?
না, আমি আর শুনতে চাই না।
একদম মাইন্ডের ডিস্টার্ব, তোর বন্ধুর শরীর তাই ভাগ করছি, এই যে এই আদিয়া, তারপর টুকরা টুকরা কইরা কাটছি, কাইটা লবণ মরিচ দিয়া রাইদা ফলাইছি। কি যে ফাইন মাংস, কি সুন্দর তাকেরা, পাশের ওরা খাইছে, খুব মজা কইরা খাবি, তুইও খাইয়া দেখ। এইবার এইবার তোর পালা।
এই অধরা এক্সপ্রেসে যে একবার ওঠে সে আর কখনো ফিরে আসে না। রাতের এই অন্ধকার থেকে বেরিয়ে সে আর কখনোই দিনের আলো দেখতে পায় না। অধরা এক্সপ্রেস কোনো নিয়ম মেনে চলে না, কোনো লজিক শোনে না, তার কাছে অন্ধকারের সবকিছুই এক। যারা এই ট্রেনে ওঠে তাদের লাশও খুঁজে পাওয়া যায় না কোথাও। ট্রেনে চালক শামসু যেন এক মানুষ খেকো প্রাণী, প্রাণীর চেয়েও হিংস্র। একটা মানুষকে কামড়ে ছেড়ে খেতে তার 1 মিনিটও লাগে না। বছরের পর বছর তার এই ক্ষুধাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে।
তামিম, এবার নাও 4+, হা হা হা।
তোর আগে নিলয় 2+ দিল আর তুই এখন 4+। তুই শুধু আমার সাথে এমন করিস কেন বলতো? যতবার উনো খেলি ততবার তুই আমাকে 4টা খাওয়াস।
বাবা, এবার বেশি কথা না বলে 4টা কার্ড উঠাও।
আপনারা কি জুয়া খেলতেছেন?
আপনি এখানে কিভাবে আসলেন?
এটা জুয়া না, উনো।
কত টাকা বাজি?
আরে ভাই, আমরা জুয়া খেলছি না, জানতো আপনি। হুটহাট করে রুমে চলে আসেন, বিরক্তিকর।
আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, ওয়াশরুমটা কি এদিকে নাকি আমি উল্টো দিকে চলে আসলাম? ও মা, এ কি এই বগিটা একদম অন্ধকার কেন? দেখি ফোনে লাইটটা জ্বালা। এখানে সবকিছু পুড়ে এরকম ছাই হয়ে আছে কেন? আমি এটা কোথায় এসে পড়লাম? তবে কি সেই দোকানদারটা সত্যি কথা বলছিল? কে আপনি? কেন এনেছেন আমাদের এখানে? কি চান আপনি?
সব ওই চা ফলাইছেন তাইলে?
দেখি, যেতে দেন আমাকে। কি বলছেন এসব?
কেন আমার কথা শুনে না? অনেক বড় বড় করে ফেলাইছে, অনেক বড় বড়।
যেতে দেন আমাকে, আমি কিছু করিনি।
পর্ব আমরা শুনলাম কি মর্মান্তিক ঘটনা এবং অথর এক্সপ্রেস। অথরের নামটা এমন যাকে কখনো ধরা যায় না। এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে অথর এক্সপ্রেসে, সেখান থেকে আমরা সেই মর্মান্তিক ঘটনা থেকেই আজকের কাহিনী। কিন্তু যাকার কথা না বাড়াই না বাড়িয়ে চলে যায় শেষ পর্বে গল্পে, তারপরে আবার ফিরছি। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
সে যদি এখনো ফিরল না, যে কোনো সমস্যা হয়নি তো? আবার
কিছুক্ষণ আগেই তো গেল। বস, রাখ, চলে আসবে।
তোরা বস, আমি দেখে আসছি। ওয়াশরুমে তো কেউ নেই, ক্যান্টিনেও তো কেউ নেই। এটা সেজুতির জুতা না? কেবিনের বাইরে পড়ে আছে কেন? সেজুতি, তুই ভেতরে? তো কেউ নেই, কেবিনে মানুষজন ঘুমিয়ে আছে মনে হয়। সরি, তামিম, নিলয়, আমি সে যদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। চল তো একটু দেখি কি হলো, কোথায় যাবে মেয়েটা?
গাধা একটা, একা একা ঘুরে বেড়াচ্ছে। ট্রেন কি কোনো ঘোরার জায়গা নাকি? চল তো।
সামনের দিকটা আমি খুঁজেছি, পেছন দিকটা দেখে আসি, চল।
আমার ঘুম পাচ্ছে।
পরে ঘুমাস, এখন আয় আগে।
আচ্ছা, সামনের বগিটা তো একদম অন্ধকার। ফোনের লাইট জ্বালাই, দাঁড়া।
দাঁড়ার কোনো দরকার নেই, আমি এখানেই আছি।
কোথায় ছিলি তুই? আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম জানিস?
মাহি, এই মাহি, তুই কার সাথে কথা বলছিস?
কেন, সে যদি সাথে কানা নাকি তুই? সে যদি কে দেখতে পাচ্ছিস না?
পাচ্ছি, কিন্তু এখানে না, সামনের বগিতে দেখ না। এটা সে যদি হতে পারে না।
কি বলছিস তোরা, দেখি লাইটটা দে।
শিশুদের লাশ চলছে
না, এটা সেজুতির লাশ না, লাশটা তো মাথা নাই, এটা সেজুতি না।
চামা দেখে বুঝতে পারছিস না, এটাই সেজুতি।
ওকে ওকে এখানে উল্টা করে ঝুলিয়ে রাখবে কে? না, আমরা যা দেখছি সব মিথ্যা, সব মিথ্যা।
চল চল সামনে যাই।
মাথা ঠিক আছে, আমি ওখানে যাব না। চল আমরা কেবিনে ফিরে যাই। চল
কি হয়েছে?
তুই এখানে কি করে?
ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসেছি।
দেখেছিস, বলেছিলাম না ও নিজে নিজেই চলে আসবে, তোরা না বেশি বুঝিস।
এটা সেই যদি না, চুপ কর।
খেললি না তোরা? আমার না খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবি? এক গ্লাস তাজা রক্ত হবে।
আসতি, আচ্ছা তুই বস, আমরা নিয়ে আসছি।
কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি মরতে চাই না, আমি মরতে চাই না।
একটা না একটা উপায় বের করতেই হবে।
আমি আগেই বলেছিলাম, ওই টগের লোকটা ঠিকই বলেছিল, তোরা কেউ তখন আমার কথা শুনিসনি।
এ কি, মাহি কোথায় গেল? মাহি,
মাহি কোথায় তুই? মাহি
মাহি ও কোথায়? ওকে ওকে কি করেছেন আপনি?
আমি কাউরে কিছু করি নাই, জানলার বিপদ নিজেরটাই কাঁদছে। যেমন এখন আপনারা এখানে আইয়া পড়ছেন,
আমরা আমরা কি করলাম?
আশেপাশে চাইয়া দেখ, ওদের মতো মানুষই এই কাম করছে। আমার পুরা ট্রেনটা দাও দাও করিয়া জ্বালাইয়া ছাই বানাইয়া দিছে। কিছু বাঁচাইতে পারি নাই আমি, কিছু না।
তোর লাইটারটা চালা, ভূতাগুন ভয় পায়।
আগুন দিয়া ভয় দেখাবি আমারে? কি ভাবছ, এই আগুনেই আমার জন্ম? কোন আগুনই আমারে থামাইতে পারবো না, আগুন আমি দেখাইতাছি।
আশেপাশে তো আগুন ধরে গেছে,
মরবি এখন তোরা সব কুইরা ছাই হবি।
তামিম, এই তামিম,
আমি শ্বাস নিতে পারছি না, বেরো এখান থেকে।
আস্তে আস্তে আশেপাশে দেখে ওঠ।
আরে ওইখানে, ওই তো মাহি।
মাহি ওঠ ওঠ মাহি। বেঁচে আছে মাহি, আমরা ওঠ, আমাদের এখান থেকে বের হতে হবে। মাহি কি আসলে বেঁচে আছে?
থাপ্পড় খাবি।
তামিম, মাহিকে ধর। আগুন তাহলে শুধু শেষের বগিতে, কিন্তু এই আগুন যদি আরো ছড়াতে থাকে।
কি হচ্ছে এখানে?
তোমরা এখানে কি করছো?
সে যদি তুই এটা কি করলি?
আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, তোমাদের না বললাম আমার জন্য খাবার আনতে? আনিসনি কেন?
সে যদি থাম না, ও মাহি, ওকে কিছু করিস না। নিলয়, ও আর সেজুতি নেই, সেজুতি মারা গেছে।
কি শান্তি, কত অপেক্ষা করেছি।
তামিম, সামনে হাঁট, চল বের হয় এখান থেকে।
কি হচ্ছে এখানে?
এই দরজার সামনে দাঁড়া, লাভ দিতে হবে এখান থেকে।
কিভাবে লাভ দিব? চলন্ত ট্রেন থেকে কি লাভ দেওয়া যায়?
আর কোন উপায় নেই আমাদের হাতে।
এত তাড়া কিসে? আপনারা রাইতের খাবার খাইলে আমারে খাইতে দিবেন নাই বা আমারে না খাওয়াইয়াই রাখবেন। দরজার সামনে দাঁড়ায় লাভ নাই, এখানে যে একবার আরে সে আর ফেরত যায় না।
কি চাও তুমি? আমরা তো কিছু করিনি।
আর কোন কথা হইব না, অনেক পেশান পারেন আপনারা। তাজা মাংস, মেলা দিন এই তাজা মাংসের স্বাদ পাইলাম।
আমাকে এটা করতে হবে, আমাকে আমাকে এখান থেকে লাভ দিতে হবে। 1, 2, 3
হ্যালো, জি তামিমুল করিমের বাবা বলছেন? জি আমি ফেনী সেন্ট্রাল হসপিটাল থেকে বলছিলাম। আপনার ছেলেকে একজন আজকে সকালবেলায় অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে এসেছে। ওর ফোন থেকে আমি আপনার নাম্বারটা পেলাম। ওর সিরিয়াস ব্রেন ড্যামেজ হয়েছে, ও এখন কোমায় আছে আর কি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটু এখানটাতে চলে আসুন।
অধুরা এক্সপ্রেস আবারও জ্বলে উঠে আগুনে। এই আগুন যেন কখনো নিব্বার নয়। সে যদি নিলয় আর মাহি বাঁচতে পারেনি শামসুর হাত থেকে, অধরা এক্সপ্রেসই ওদের লাস্ট ডেস্টিনেশন। তবে ভাগ্যক্রমে তামিম বেঁচে যায়। জ্বলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে চলে যায় বহু দূর। এটাকে কি বেঁচে যাওয়া বলে? মাথায় আঘাত পাওয়ার কারণে তামিম এখন কোমায়। এই কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। অধরা এক্সপ্রেস নামের মতোই এই ট্রেনটাও সারা জীবন থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে। বছরের পর বছর অধরা এক্সপ্রেসকে দেখা যাবে আগুনের ফুলকির মতো ছুটছে রেল লাইন ধরে। গভীর রাতে শামসু খুঁজে নিচ্ছে তার শিকার, নিজের পিপাসা মেটাচ্ছে অসংখ্য মানুষের তাজা রক্ত দিয়ে। তাই রাতের ট্রেনে উঠতে সাবধান, ভুল করে যেন পা না পড়ে যায় অধরা এক্সপ্রেসে। শুনছিলেন কুয়াশা যে গল্প, তার নাম অধরা এক্সপ্রেস। লিখেছেন জাসিয়া বিনতে শামীম, আর নাট্যাংশ পরিচালনায় ছিল আনিকা চৌধুরী প্রিয়ঙ্কি, এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের কুয়াশার গল্প যারা যারা অভিনয় করেছে তাদের নামগুলো। মাহির চরিত্রে অভিনয় করেছে প্রিয়ঙ্কি, তামিমের চরিত্রে নীরব, নীলার চরিত্রে রিফা, সেজুতির চরিত্রে নিতুল, শামসুর চরিত্রে মঞ্জু, মহেলপারের চরিত্রে মনির, যাত্রীর চরিত্রে অভিনয় করেছেন সেতু এবং পিয়াস, দোকানদারের চরিত্রে কার্তিক, এবং ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন আমি। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আমি যাবার আগে বা বিদায় নেবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, কুয়াশা চলছে স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা। আপনারা যারা গল্প বা স্ক্রিপ্ট পাঠাতে চান, kuasha89.2@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এবং আরেকটা সুসংবাদ হচ্ছে, কুয়াশা 4 আসছে বইমেলায়, অর্থাৎ এবছরের 2019 বইমেলায়, ফেব্রুয়ারি মাসের 21 বইমেলায়। কোথায় পাবেন কি পাবেন এখন বলবো না, আরো পরে জানতে পারবেন। আর ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবারও ঠিক একই সময়ে কুয়াশা নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.